বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ صَدَقَ اللَّهُ
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সব কিছুর ধারক। তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন আজ বৃহস্পতিবার 5 নভেম্বর, বিশ কার্তিক এবং ফার্সি 15 অবন। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। রেডিও তেহরানের অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30 সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। এছাড়া আমাদের আর্কাইভে এক মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যেকোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পাবেন। আমাদের এই অনুষ্ঠান ইরানসেট বা বাদ 5 স্যাটেলাইটও একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌবাহিনীর যুদ্ধজাহাজ সহ নতুন 5টি আধুনিক জাহাজ কমিশনিং করেছেন।
ভারতের বিহারে বিধানসভা নির্বাচনের প্রচারে অনুপ্রবেশ ইস্যুতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ও বিজেপির ফায়ারব্রান্ড নেতা যোগী আদিত্যনাথের সঙ্গে বিহারের মুখ্যমন্ত্রী ও জেডিইউ প্রধান নীতিশ কুমারের সংঘাত সৃষ্টি হয়েছে।
এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকের দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এছাড়া বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী কর্মকাণ্ডে প্রশাসনের উদ্বেগ সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন শুনবেন দ্বিতীয় পর্যায়ে। অধিবেশন শেষ করার আগে বিশ্বের প্রধান প্রধান খবরগুলো সংক্ষেপে আরেকবার জানিয়ে দেওয়া হবে, আর সময় পেলে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানাগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। আমেরিকার পরবর্তী সরকারকে ইরানের কাছে নথি স্বীকার করতে হবে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সম্পর্কে মন্তব্য ডক্টর হাসান রুহানির। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত, অনেক সুবিধাজনক অবস্থানে থেকেও জয় নিশ্চিত করতে পারেনি জো বাইডেন। বাংলাদেশে অক্সফোর্ডের তৈরি করোনার টিকা আনতে ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি, প্রাথমিকভাবে এই টিকা দেওয়া হবে 1.5 কোটি মানুষকে। এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রনকে বিশ্ববাসীর কাছে ক্ষমা প্রার্থনা করার আহ্বান জানালেন পশ্চিমবঙ্গের মুসলিম নেতা সিদ্দিকুল্লাহ চৌধুরী। আসসালামু আলাইকুম শ্রোতাবন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী সরকার তেহরানের কাছে নথি স্বীকার করবে। তিনি আজ পারস্য উপসাগরের পানি মরু অঞ্চল নিয়ে যাওয়ায় প্রকল্প উদ্বোধনকালে একথা বলেন। তিনি আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত আন্তর্জাতিক আইন, জনমতের চাপ এবং ইরানি জনগণের ধৈর্য প্রতিরোধের কাছে নতি স্বীকার করতে বাধ্য হবে, তাদের সামনে ভিন্ন কোনো পথ খোলা নেই। ইরানের প্রেসিডেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রতি ইঙ্গিত করে বলেন, আমেরিকায় কোন দল বা ব্যক্তি ক্ষমতায় এলো তা তেহরানের জন্য গুরুত্বপূর্ণ নয়। ইরানি জাতি গত 8 মাস ধরে করোনা মহামারীর পাশাপাশি নিষেধাজ্ঞা সহ্য করছে এবং সব ধরনের চাপ মোকাবিলা করতে সক্ষম হয়েছে। তিনি আরও বলেন, ইরানের উন্নয়ন থামবে না, উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। ইরানে একের পর এক বিশাল জাতীয় প্রকল্প উদ্বোধনের প্রমাণ বলে তিনি মন্তব্য করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে যাওয়ার পথে অনেকটা এগিয়ে রয়েছেন ডেমোক্রেট দলীয় প্রার্থী জো বাইডেন। ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর তিনি এ পর্যন্ত 264টি ইলেকটোরাল ভোট পেয়েছেন, 270টি নিশ্চিত হলেই প্রেসিডেন্ট হন যে কোনো প্রার্থী। অন্যদিকে বর্তমান প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত পেয়েছেন 214টি ইলেকটোরাল ভোট। যদিও ভোট গণনা শেষ হওয়ার আগেই অনেকটা আজগুবি কায়দায় নিজেকে হানিকে বিজয়ী ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এমনকি ভোট গণনা বন্ধে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্তের কথাও জানিয়েছিলেন। এদিকে ভোট প্রাপ্তির দিক দিয়ে ডেমোক্রেট প্রার্থী হিসেবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকেও ছাড়িয়ে গেছেন একই দলের প্রার্থী জো বাইডেন। ২০০৮ সালের নির্বাচনে বারাক ওবামা ৬,৯৪,৯৮,৫১৬ ভোট পেয়েছিলেন। জো বাইডেন এখন পর্যন্ত ৭,২১,০০০০ বেশি ভোট পেয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্সে মেরিকোপা কাউন্টির একটি ভোট গণনা কেন্দ্রে ট্রাম্প সমর্থকরা অস্ত্র হাতে বিক্ষোভ করেছে। এ সময় একদল সমর্থক ভোট গণনা কেন্দ্রের ভেতরে ঢুকে পড়ে, এরপর তাদেরকে বের করে আনা হয়। বিক্ষোভকারীরা ভোট চুরি বন্ধ করতে হবে বলে স্লোগান দেয়। ট্রাম্পও এর আগে ভোট চুরির অভিযোগ এনেছেন। কেন্দ্রের বাইরে রিপাবলিকান সমর্থক বিক্ষোভকারীরা অবস্থান নেওয়ার পর ভোট গণনা বন্ধ করবে নাকি করবে না এমন দ্বিধায় পড়ে কর্তৃপক্ষ। ট্রাম্পের পক্ষে পড়া ভোট ইচ্ছাকৃতভাবে গণনা করা হচ্ছে না বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে পড়ার পর ট্রাম্পের সমর্থকেরা ভোট গণনা কেন্দ্রের বাইরে অবস্থান নেয়। এ সময় তাদের অনেকের হাতে আধুনিক অস্ত্র ছিল। মার্কিন নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে তাদের একক আধিপত্য নিয়ে বিজয়ের পথে রয়েছে। এ পর্যন্ত কংগ্রেসের ৫৩৮ আসনের মধ্যে ২২৭টি আসন ডেমোক্রেটরা তাদের দখলে নিয়েছে। বর্তমানে কংগ্রেসের ডেমোক্রেটদের আসন সংখ্যা ২৩২। এবারের নির্বাচনে প্রতিনিধি পরিষদে তাদের আসন সংখ্যা আরও বাড়ার প্রচুর সম্ভাবনা রয়েছে। ডেমোক্রেটদের অন্যতম নেতা ন্যান্সি পেলোসিকে হাউজের আগামী স্পিকার হিসেবে আবারও পাচ্ছে আমেরিকা। সিনেটে এখনও ফলাফল মীমাংসিত নয়, তবে ডেমোক্রেট প্রার্থীর সিনেটের নিয়ন্ত্রণ প্রশ্নে সংশয় এখনও কাটেনি। দোদুল্যমান রাজ্যগুলোয় ডাকযোগে পাঠানো ভোট গণনার ফলে প্রেসিডেন্ট প্রার্থীর মতো সিনেটের কিছু গুরুত্বপূর্ণ আসনের ফলাফল আটকে আছে। বর্তমানে সিনেটের ফলাফল ডেমোক্রেট ৪৭, রিপাবলিকান ৪৭। সম্পূর্ণ ফলাফল পেতে আরও এক বা দুদিন অপেক্ষা করতে হবে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে শর্টওয়েভ ৪১ মিটার ব্যান্ড আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। করোনা ভাইরাসের টিকা কিনতে ভারতের সিরাম ইনস্টিটিউট, বাংলাদেশের বেক্সিমকো ফার্মা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে আজ একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তি অনুযায়ী বাংলাদেশকে অক্সফোর্ডের তৈরি ৩ কোটি ডোজ টিকা সরবরাহ করবে ভারতের সিরাম ইনস্টিটিউট। আজ স্বাস্থ্য মন্ত্রণালয়ে চুক্তি স্বাক্ষর শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের এ তথ্য জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন সাপেক্ষে এই টিকা বাংলাদেশে আনা হবে। প্রথমে ১.৫ কোটি মানুষকে দুই ডোজ করে করোনা টিকা দেওয়া হবে। প্রত্যেকে ২৮ দিন পরপর একটি করে ডোজ পাবেন। এই টিকা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কেনা হবে। সরবরাহ খরচ সহ প্রতি ডোজের দাম পড়বে ৫ মার্কিন ডলার। বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৫টি আধুনিক জাহাজ নৌবাহিনীতে কমিশনিং করেছেন। আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌবাহিনীর যুদ্ধজাহাজ সহ নতুন ৫টি আধুনিক জাহাজ কমিশনিং করেছেন। আজ বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি জাহাজগুলোকে নৌবাহিনীতে কমিশনিং করেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, আমরা কারোর সাথে যুদ্ধ করতে চাই না, তবে বাইরের কোনো শত্রু যদি বাংলাদেশকে আক্রমণ করতে চায় তবে আমরা এটিকে প্রতিরোধ করার সক্ষমতা অর্জন করতে চাই।
আমাদের পররাষ্ট্র নীতি বলেছেন, সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে বৈরিতা নয়, আমরা সেই নীতিতে বিশ্বাস করি। কিন্তু যদি বাংলাদেশ কখনো ভবিষ্যতের আক্রমণ দ্বারা আক্রান্ত হয় তাকে মোকাবেলা করবার মতো সক্ষমতা আমরা অর্জন করতে চাই। আমরা সবসময় চেয়েছি যে আমাদের এই সমুদ্র সীমা শুধু রক্ষা করা না, সমুদ্র সম্পদটাও যেন আমাদের অর্থনৈতিক উন্নয়নের কাজে আমরা অর্জন করতে পারি।
তিনি বলেন, আজ বাংলাদেশ নৌবাহিনী তার ক্রমাগত অগ্রযাত্রায় আরো এক ধাপ এগিয়ে গেল। দিনটি শুধু বাংলাদেশ নৌবাহিনীর জন্য নয়, সমগ্র দেশ ও জাতির জন্য অত্যন্ত গৌরবের। এই কমিশনিং এর ফলে বাংলাদেশের জলসীমা সুরক্ষায় এবং নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধি করে অপারেশনাল কার্যক্রম শুরু করল নতুন ২টি আধুনিক ফ্রিগেট ও ১টি করভেট যুদ্ধজাহাজ আর ২টি জরিপ জাহাজ বাংলাদেশ নৌযান দর্শক ও বাংলাদেশ নৌযান তল্লাশি। এর আগে চট্টগ্রামে বাংলাদেশ নৌঘাটি ইসা খান নৌজেটিতে প্রধানমন্ত্রীর পক্ষে নৌবাহিনীর প্রধান এডমিরাল এম শাহিন ইকবাল জাহাজ সমূহের অধিনায়কদের হাতে কমিশনিং ফরমান তুলে দেন। পরে প্রধানমন্ত্রী নৌবাহিনীর রীতি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে নাম ফলক উন্মোচন করেন।
রেডিও তেহরান,
খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবপেজ firsttoday.com/bn। বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। ভারতের বিহারে বিধানসভা নির্বাচনের প্রচারে অনুপ্রবেশ ইস্যুতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ও বিজেপির ফায়ার ব্র্যান্ড নেতা যোগী আদিত্যনাথের সঙ্গে বিহারের মুখ্যমন্ত্রী ও জেডিইউ প্রধান নীতিশ কুমারের সংঘাত সৃষ্টি হয়েছে। এ সম্পর্কে জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারতের বিহারে বিধানসভা নির্বাচনের প্রচারে অনুপ্রবেশ ইস্যুতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ও বিজেপির ফায়ার ব্র্যান্ড নেতা যোগী আদিত্যনাথের সঙ্গে বিহারের মুখ্যমন্ত্রী ও জেডিইউ প্রধান নীতিশ কুমারের সংঘাত সৃষ্টি হয়েছে। বিহারে জেডিইউ বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট সরকার ক্ষমতায় রয়েছে। গতকাল বুধবার যোগী আদিত্যনাথ কাটিহারে এক নির্বাচনী জনসভায় বক্তব্যে সংশোধিত নাগরিকত্ব আইন সিএ এর ভূয়সী প্রশংসা করা সহ অনুপ্রবেশকারীদের বের করে দেশের বাইরে ছুড়ে ফেলা হবে বলে মন্তব্য করেন। কিন্তু বিজেপির সহযোগী দল জেডিইউ প্রধান নীতিশ কুমার একই দিনে সাফ জানিয়ে দিয়েছেন, আমাদের লোকেদের দেশ থেকে বের করে দিতে পারে এমন শক্তি কারো নেই। এ প্রসঙ্গে নীতিশ কুমার বলেন, কে এসব অপপ্রচার চালাচ্ছে, ফালতু কথা বলছে, কারা কাদেরকে দেশ থেকে বহিষ্কার করবে, এদেশে এমন শক্তি কারো নেই যে আমাদের জনগণকে বের করে দেবে, সকলেই হিন্দুস্থানের, সকলেই ভারতের, কে তাদেরকে বহিষ্কার করবে, এসব কি ধরনের কথা বলা হচ্ছে। নীতিশ কুমার আরো বলেন, যেদিন থেকে আপনারা আমাকে সুযোগ দিয়েছেন আমরা সমাজে ভালোবাসা, ভ্রাতৃত্ব ও সদ্ভাবনার পরিবেশ তৈরি করেছি, আমরা সবাইকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছি, কিন্তু কিছু লোক সমাজের লড়াই চালিয়ে যেতে চায়, তারা ভাবছে কোনো কাজ করার দরকার নেই, কিন্তু আমরা কাজ করে যাচ্ছি এবং আমাদের লক্ষ্য হলো মানুষ যখন ভালোবাসা এবং ভ্রাতৃত্বের সঙ্গে জীবনযাপন করবে তখনই কেবল সমাজ এগিয়ে যাবে।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনকে ইসলাম অবমাননাকর বক্তব্যের জন্য বিশ্ববাসীর কাছে ক্ষমা প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুসলিম নেতা সিদ্দিকুল্লাহ চৌধুরী। তিনি নয়াদিল্লিতে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূতকে তলব করে এ ব্যাপারে ভারতের তীব্র প্রতিবাদের কথা জানিয়ে দিতেও মোদী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা করে বক্তব্য দেওয়ার জন্য অনুশোচনা প্রকাশ করেছেন। তিনি বলেছেন ইসলাম ও মুসলিম বিশ্বের প্রতি তার সম্মান রয়েছে। ম্যাক্রন সম্প্রতি ন্যাক্কারজনক এক বক্তব্যে বলেছিলেন ফ্রান্সে ইসলামের নবীর ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ চলতে থাকবে। তার এই অবমাননাকর বক্তব্যের বিরুদ্ধে বিশ্বব্যাপী মুসলিম উম্মাহ তীব্র ক্ষোভে ফেটে পড়ার পর ফরাসি প্রেসিডেন্ট সম্প্রতি তার বক্তব্য থেকে সরে দাঁড়ান, কিন্তু এজন্য অনুশোচনা বা দুঃখ প্রকাশ কিংবা মুসলিম বিশ্বের কাছে ক্ষমা চাননি। এবার তিনি এক ধাপ এগিয়ে অনুতাপ প্রকাশ করেছেন। বুধবার ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এক টেলিফোন আলাপে এই অনুশোচনা প্রকাশ করেন বলে ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে। ব্রিটেন, ফ্রান্স, ইতালি ও চিলি এক যৌথ বিবৃতি প্রকাশ করে প্যারিস জলবায়ু চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে আমেরিকার বেরিয়ে যাওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে। বিবৃতিতে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়ার বিপর্যয় ঠেকাতে প্যারিস জলবায়ু চুক্তির পরিপূর্ণ বাস্তবায়ন চাওয়া হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন সরকার বুধবার আনুষ্ঠানিকভাবে ওই চুক্তি থেকে বেরিয়ে গেছে। পৃথিবীর জলবায়ুর ব্যাপক পরিবর্তন এবং তার পরিণতি রোধ করার লক্ষ্যে জাতিসংঘের উদ্যোগে দীর্ঘ আলোচনা শেষে 2015 সালের 12 ডিসেম্বর প্যারিস জলবায়ু চুক্তি সই হয়েছিল। আমেরিকা সহ বিশ্বের 195টি দেশ ওই চুক্তিতে সই করে, যা 2016 সাল থেকে বাস্তবায়ন শুরু করা হয়। কিন্তু এর এক বছর পর ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ওই চুক্তি থেকে দেশটিকে বের করে নেওয়ার ঘোষণা দেন। মার্কিন প্রেসিডেন্ট জলবায়ু পরিবর্তন বা এর ক্ষতিকর প্রভাবের বিষয়টি অস্বীকার করে এসেছেন। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ঘোষণা করেছেন বিতর্কিত নাগরণ কারাবাগ অঞ্চলের আরও 7টি গ্রাম আর্মেনিয়ার সেনাদের দখলমুক্ত করা হয়েছে। তিনি নিজের অফিসিয়াল টুইটার পেজে দেওয়া এক পোস্টে একথা ঘোষণা করেন বলে ইরানের বার্তা সংস্থা ইরনা জানিয়েছে। এর আগে আজারবাইজানের প্রেসিডেন্ট নাগরণ কারাবাগ অঞ্চলে অপর 8 গ্রাম আর্মেনিয়ার দখলদারিত্ব থেকে মুক্ত করার ঘোষণা দিয়েছিলেন। 27 সেপ্টেম্বর থেকে নাগরণ কারাবাগ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে সংঘাত চলে আসছে। নাগরণ কারাবাগ অঞ্চলটি আন্তর্জাতিক আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড বলে স্বীকৃত, কিন্তু আর্মেনিয়া সমর্থিত সন্ত্রাসীরা কয়েক দশক ধরে অঞ্চলটি দখল করে রেখেছে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী দপ্তর বেশ কয়েকটি রাজ্যে ভোট গণনায় স্বচ্ছতা নিয়ে অভিযোগ উত্থাপন করেছে। ট্রাম্প নিজেও বলেছেন এই অভিযোগের বিষয়টি ফেডারেল সুপ্রিম কোর্টে উত্থাপন করা হবে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
আগে থেকেই ধারণা করা হচ্ছিল যে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচন শেষ পর্যন্ত আইনি বিতর্কে পর্যবসিত হবে এবং বিষয়টি আদালত পর্যন্ত গড়াবে। মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী দপ্তর এরই মধ্যে বেশ কয়েকটি রাজ্যে ভোট গণনায় স্বচ্ছতা নিয়ে অভিযোগ উত্থাপন করেছে। তারা অভিযোগ করেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ভাগ্য নির্ধারণী অঙ্গরাজ্য পেনসিলভানিয়া সহ আরও কয়েকটি রাজ্যের নির্বাচনী কর্মকর্তারা ভোটকেন্দ্রগুলোতে রিপাবলিকান দলের পর্যবেক্ষকদেরকে প্রবেশ করতে দেয়নি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও 3 নভেম্বর ভোটগ্রহণ শেষে দেয়া এক সংক্ষিপ্ত ভাষণে এবং টুইট বার্তায় এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ করেন। তিনি পরিষ্কার করে বলেন এই অভিযোগের বিষয়টি ফেডারেল সুপ্রিম কোর্টে উত্থাপন করা হবে। প্রেসিডেন্ট ট্রাম্প এমন সময় নির্বাচনে কারচুপি ও অনিয়মের অভিযোগ তুললেন যখন ডেমোক্রেট দলের প্রার্থী জো বাইডেন নির্বাচনে বিজয়ের দ্বার প্রান্তে রয়েছেন এবং তিনি 264টি ইলেকটোরাল ভোট পেয়েছেন। বলা হচ্ছে জো বাইডেন 7 কোটি ভোট বেশি পেয়ে অতীতের সব রেকর্ড ভেঙেছেন এবং এটাও মনে করা হচ্ছে ভোট গণনা সম্পন্ন হলে হোয়াইট হাউসে প্রবেশ করার মতো পর্যাপ্ত ভোট তিনি পাবেন। প্রেসিডেন্ট ট্রাম্প বহুবার বলেছেন নির্বাচনে তিনি জিতবেনই, আর যদি না জেতেন তাহলে ধরে নিতে হবে নির্বাচনে কারচুপি হয়েছে। এমনকি বিষয়টি যদি ফেডারেল সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায় তাহলে আদালতের রায় যাতে নিজের পক্ষে আসে সেজন্য প্রেসিডেন্ট ট্রাম্প আগেই রিপাবলিকান দলের সমর্থক এক বিচারককে সুপ্রিম কোর্টে নিয়োগ দিয়ে রেখেছেন। ট্রাম্প আশা করছেন আদালতে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান দলের সমর্থক বিচারপতিদের সমর্থন নিয়ে তিনি ফের হোয়াইট হাউসে প্রবেশ করবেন এবং প্রেসিডেন্ট হিসেবে টিকে যেতে পারবেন। আদালত পর্যন্ত গড়াতে গেলে ট্রাম্পের আইনজীবীকে প্রথমে স্থানীয় অঙ্গরাজ্যের আদালতে অভিযোগ উত্থাপন করতে হবে এবং এরপর তা ফেডারেল সুপ্রিম কোর্টে যাবে। সে যাই হোক, ফেডারেল সুপ্রিম কোর্টে রিপাবলিকান সমর্থক বিচারকের সংখ্যা বেশি থাকলেও পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে মেইল ব্যালট পেপার গণনার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প অভিযোগ ও আপত্তি তুললেও আদালত তার কথায় পাত্তা দেয়নি। সে কারণে বলা হচ্ছে নির্বাচন নিয়ে বিতর্ক আদালত পর্যন্ত গড়ালেও তাতে ট্রাম্পের কোনো লাভ হবে না।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে নজর দেওয়া যাক বাংলাদেশের দিকে। বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী কর্মকাণ্ডে স্থানীয় প্রশাসন উদ্বেগ প্রকাশ করেছে। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খান।
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে আজ সকালে আব্দুর শুকুর নামে 35 বছরের এক যুবক নিহত হয়েছে। আজ সকাল 11টার দিকে নয়াপাড়া 26 নম্বর ক্যাম্পের পাশে শুকুরদের বাড়ির আঙ্গিনায় এই হত্যাকাণ্ড ঘটে। নিহতের চাচা আব্দুল হাসিম জানান 7-8 জন সশস্ত্র লোক আব্দুল শুকুরকে তার ঘর থেকে টেনে হিঁচড়ে বার করে এবং বাড়ির আঙ্গিনায় নিয়ে পরপর 3টি গুলি করে। রোহিঙ্গা ক্যাম্পের একাধিক সূত্র জানায় ক্যাম্প এলাকায় গড়ে ওঠা দোকানপাট থেকে চাঁদা আদায়, মিয়ানমার থেকে নিয়ে আসা ইয়াবা ও নানা প্রকার মাদক বাণিজ্য, অস্ত্র বাণিজ্য এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটছে। উখিয়া ও টেকনাফের 34টি রোহিঙ্গা ক্যাম্পের বেশিরভাগ ক্যাম্পে একাধিক সন্ত্রাসী গ্রুপ সক্রিয় রয়েছে। গত মাসে এরকম সংঘর্ষের ঘটনায় নিহত হয়েছে 7 জন, আহত হয়েছে অন্তত 100+। রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী তৎপরতার বিষয়ে রোহিঙ্গা এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের সভাপতি জনাব আবদুল্লাহ রেডিও তেহরানকে জানান,
আজকে না এটা আরো আগে হয়েছে এরকম স্থানীয়দের সাথে ঘটনা, ভবিষ্যতেও হবে, কারণ এখানে তো তাদের দখলে আছে। এটা তখন সন্ধ্যা যখন আসে সকাল পর্যন্ত এটা সম্পূর্ণ তাদের দখলে, এখানে কোনো প্রশাসনের দখল থাকে না। রোহিঙ্গারা কিছু কিছু এনজিওতে চাকরি করতেছে, কোন চাকরিজীবী বান নাই, প্রতি চাকরিজীবীর মাথা পিছু তারা 1,000-2,000 করে প্রতি মাসে চাঁদা আদায় করে, যখন দোকান আছে দোকান থেকে চাঁদা আদায় করে। এটা সিম্পল, ওইখানে শাক বিক্রি করলেও তারা টাকা আদায় করে। খুবই আতঙ্ক, খুবই জিম্মি, পুরাপুরি জিম্মিতে আছে, পুরাপুরি অসহায়তে আছে 12-11 লাখ রোহিঙ্গা। ওই মূল তাদের মূল নাম ছিল এটাই, তোর রাজনৈতিক হিসাবে শাখা ছিল আলী একিন, বর্তমানে তারা সামরিক শাখার নাম হলো আরসা, আরকান রোহিঙ্গা সালভেশন আর্মি। তিনিও তারা কোথায় কি করে না করে এটা কখনো প্রশাসন খুঁজে পায়নি, তাদের এরকম জায়গা আছে, গর্ত আছে।
এদিকে বুধবার বিভিন্ন সংস্থার কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে ভার্চুয়াল সভায় ভোটার তালিকায় রোহিঙ্গাদের অন্তর্ভুক্তি ঠেকাতে এবং তাদের অবাধ চলাচল বন্ধ করা সহ 14টি সুপারিশ প্রণয়ন করা হয়েছে। এসব সুপারিশের মধ্যে অন্যতম হল রোহিঙ্গাদের কেউই স্থানীয় জনপ্রতিনিধি হলে তাদেরকে আগামী নির্বাচনগুলোতে অযোগ্য ঘোষণা করা, পার্বত্য এলাকায় ভোটার হতে হলে গ্রাম কারবারি বা হেডম্যানদের প্রত্যয়ন বাধ্যতামূলক করা এবং রোহিঙ্গাদের ভাষান্তরে স্থানান্তর করা। এদিকে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওমান তুরান রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সরকারকে তার দেশের পক্ষ থেকে সহায়তা অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেছেন। কক্সবাজারে অবস্থিত শরণার্থী শিবিরগুলোতে 10 লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। সেখানে তুরস্ক সরকারের মানবাধিকার সংস্থাগুলোর কার্যক্রম দেখতে 2 দিনের সফরে কক্সবাজার যান তুরস্কের রাষ্ট্রদূত। ঢাকাস্থ তুর্কি দূতাবাস জানিয়েছে, 2017 সাল থেকে রোহিঙ্গা শিবিরগুলোতে প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদানের জন্য প্রথম দিকে যেসব দেশ সেখানে তাদের উপস্থিতি নিশ্চিত করেছিল, তুরস্ক তাদের মধ্যে অন্যতম।
প্রতিবেদনটি শুনলেন শ্রোতাবন্ধুরা। এবারে জানিয়ে দিচ্ছি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো আরও একবার। আমেরিকার পরবর্তী সরকারকে ইরানের কাছে নথি স্বীকার করতে হবে প্রেসিডেন্ট রুহানি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত, অনেক সুবিধাজনক অবস্থানে থেকেও জয় নিশ্চিত করতে পারেননি জো বাইডেন। বাংলাদেশে অক্সফোর্ডের তৈরি করোনা টিকা আনতে ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি, প্রাথমিকভাবে এই টিকা দেওয়া হবে 1.5 কোটি মানুষকে। তো শ্রোতাবন্ধুরা, আজ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।